যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাঁর সপ্তাহব্যাপী এশিয়া সফরকালে থাইল্যান্ড গিয়েছেন, ফিলিপিন্সে যাত্রা বিরতি করেছেন তিনি। আজ শনিবার দক্ষিণ কোরিয়া সোলে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং তার সঙ্গে জেনারেল জোসেফ ড্যানফোর্ড, যিনি কিনা চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের, মিলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক বৈঠকে মিলিত হয়েছেন। এবং এখানে উল্লেখ করা যেতে পারে যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতারোহণের পর এই প্রথম এই পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হলো দুদেশের মধ্যে। এবং এই বৈঠককে বিশেষজ্ঞ মহল খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন, কেন?
আসলে এমন একটি সময় জিম ম্যাটিস তার এশিয়া সফর করছেন। আপনি জানেন যে আর মাত্র এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও এশিয়া সফরে আসছেন। আর এখন আসলে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এশিয়ার জন্য, সেটি হচ্ছে যে মার্কিন নীতি এশিয়ার ক্ষেত্রে এখন কি হবে। এই বিষয়টি নিয়ে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে রেক্স টিলারসন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনিও ভিজিট করে গেছেন এবং তার একটি অবস্থান আছে। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প, তিনি উত্তর কোরিয়ার ব্যাপারে খুব কঠোর কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তার বিপরীতে রেক্স টিলারসন কিছুটা নমনীয়, অর্থাৎ তিনি উচ্চারণ করেছিলেন যে ডিপ্লোম্যাটিক ওয়েতে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। এবং আমরা যদি দেখতে পাচ্ছি, আপনি মুন জাই ইনের কথা বললেন, তিনিও নতুন, ট্রাম্প প্রশাসনে ট্রাম্পও নতুন। মুন জাই ইন কিন্তু চাচ্ছে যে উত্তর কোরিয়ার বিষয়টি শক্তি প্রয়োগ না করে কিভাবে কূটনৈতিক উপায়ে সমাধান করা যায়। এবং এই যে একটি অবস্থা এখানে দাঁড়িয়েছে, এখানে জিম ম্যাটিস কিন্তু অনেকটাই কঠোর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন রাজনীতিতে এবং মার্কিন প্রশাসনে। আপনি জানেন জিম ম্যাটিস বুশ প্রশাসনের সময় কিন্তু তিনি ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের অন্যতম প্রবক্তা ছিলেন বলা যায়, এবং সেখানে তাকে বুশকে বেশ পরামর্শ দিয়ে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে উস্কানি দিয়েছিলেন। সেই ক্ষেত্রে ম্যাটিস কিন্তু অনেকটাই তার সফরই, কিন্তু আমরা যদি দেখতে পেলাম যে আজকে যে সফর করলেন, আজকে যে মিটিং করলেন, তারা মিটিং এর পরে কিন্তু আজকে আমরা দেখলাম যে ডিনিউক্লিয়ারাইজড মিলিটারি জোনে সেখানে তিনি দাঁড়িয়ে যে সাংবাদিকদের সামনে যে কথাগুলো উচ্চারণ করলেন, তিনি বললেন, রেক্স টিলারসনকে উদ্ধৃত করি, যে আমরা আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিক পথে কিভাবে সমস্যাটি সমাধান করা যায় সেটি কি আসলে অন্বেষণ করছি। এবং টিলারসন ঠিক যেমনটি বলেছেন, অর্থাৎ মুন জাই ইন তিনিও কিন্তু চাচ্ছেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো শক্তি প্রয়োগ করুক। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যদি শক্তি প্রয়োগ করে, তাহলে কিন্তু উত্তর কোরিয়ার প্রাথমিক টার্গেট হবে কিন্তু দক্ষিণ কোরিয়া, জাপান এবং এই যে অঞ্চলগুলো। সুতরাং এখানে জাপানও চাচ্ছে না, যদিও জাপান এখানে স্পষ্ট করে সেরকম কিছু বলছে না, কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু চাচ্ছে না, একদমই স্পষ্ট করে দিয়েছে যে এখানে কূটনৈতিক উপায়ে সমাধানের যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত যেন কূটনৈতিক উপায়ে সমস্যাটির সমাধান করা হয়। আজকে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ কোরিয়ার এই মনোভাবটি অনেকটাই জিম ম্যাটিসের যে আচরণে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। এবং তিনি বলেছেন যে তার কথাটি আমরা যদি বাংলায় বলি সেরকম, তিনি বলেছেন, আমরা আসলে যুদ্ধ চাই না যেমনটি রেক্স টিলারসন বলেছেন, কিন্তু আমরা চাচ্ছি যে একটি কমপ্লিট ডিনিউক্লিয়ারাইজড কোরিয়া, সেটিকে চাচ্ছি। এবং সেইটিকে করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আমাদের অবশ্যই সৈন্য সমাবেশ করতে হবে, আমাদের সেনা, নৌ, বিমান, সমস্ত যে প্রতিরক্ষা বাহিনী আছে তাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ এই কূটনৈতিক সমস্যাটি যদি কূটনৈতিক উপায়ে যদি সমস্যাটি সমাধান না হয়, তাহলে শক্তি প্রয়োগের জায়গাটিকে তিনি রেখে দিয়েছেন। অর্থাৎ প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে, তারা কূটনৈতিক পথে সমাধান করবে এবং উত্তর কোরিয়াকে এক ধরনের একটি হুমকি দেওয়া প্রকারান্তরে, যে আমরা কিন্তু আমাদের সাথে কিন্তু সৈন্য সমাবেশ রয়েছে এবং এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা একসাথে তারা কাজ করবে, এই বিষয়গুলিকে আসলে স্পষ্ট করা হয়েছে আজকে।
জি, না আপনি যেমনটি কিনা বললেন যে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বক্তব্যে যে কূটনৈতিক নমনীয়তা আমরা শুনতে পেয়েছি, তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে, বজ্রকণ্ঠে হুঁশিয়ারি সংকেত আমরা শুনেছি। আজকে আবার জিম ম্যাটিস যেমনটি কিনা বলেছেন, মেক নো মিস্টেক, এনি অ্যাটাক অন দি ইউনাইটেড স্টেটস অর আওয়ার অ্যালাইজ উইল বি ডিফিটেড অ্যান্ড এনি ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স বাই দি নর্থ উইল বি মেট উইথ এ ম্যাসিভ মিলিটারি রেসপন্স দ্যাট ইজ এফেক্টিভ অ্যান্ড ওভারওয়েলমিং। এই যে কড়া সুর প্রতিধ্বনিত হয়েছে জিম ম্যাটিসের বক্তব্যে, এটাতে আপনি কোনো কঠোর হুঁশিয়ারি শুনতে পেয়েছেন যে যেটার সঙ্গে কূটনৈতিক নমনীয়তার খুব একটা সাজুজ্য খুঁজে পাওয়া যায় না, যেটা রেক্স টিলারসনের বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছিল?
পার্সন টু পার্সন এখানে কিন্তু মতামতের ক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা ভিন্নতা দেখতে পাই। টিলারসন একরকম ভাবে বলেছেন এবং ম্যাটিস কিন্তু অনেকটা ট্রাম্পের সুরে সুর মিলিয়ে কথাটি বলেছেন, কিন্তু কিন্তু তার অর্থ কিন্তু এই না, ম্যাটিস যে কথাটি আজকে বললেন এই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত 6 মাস ধরেই কিন্তু বলে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতারোহণ করলেন তার পরপরই কিন্তু উত্তর কোরিয়ার যে আমরা দেখতে পেলাম যে আচরণ অনেকটাই মারমুখী আচরণ, অনেকটাই একটা উগ্র আচরণ, এবং সরাসরি ভাবে কিম জং উন তিনি স্পষ্টভাবেই অনেকবারই উচ্চারণ করেছেন তাদের কাছে এমন পারমাণবিক সক্ষমতা এখন রয়েছে যেটি পিয়ংইয়ং থেকে সরাসরি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে আঘাত করতে সক্ষম। এবং তিনি এর আগেও কয়েকবার এই ধরনের হুমকি দিয়েছিলেন এবং তার হুমকি জবাবে প্রত্যেকবারই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাটাই বলেছেন যে উত্তর কোরিয়ার এখনো সেই শক্তি হয়ে যায়নি যে শক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। সুতরাং এই কথাগুলো ট্রাম্প বারবারই বলেছেন, কিন্তু রেক্স টিলারসনের বক্তব্য থেকে আমরা যেটি দেখি রেক্স টিলারসন কিন্তু বরাবরই বলেছেন যে উত্তর কোরিয়ার প্রতি এখনো কোনো ধরনের আক্রমণ করার মতো সময় আসেনি, উত্তর কোরিয়ার সমস্যাটি কূটনৈতিক উপায়ে কিভাবে সমাধান করা যায়। এবং তিনি যে বিষয়টি উজ্জ্বল রেখেছিলেন তার মতামতের ক্ষেত্রে সেটি হচ্ছে চীন এখানে একটি বড় ফ্যাক্টর, সেটিকে উজ্জ্বল রেখে তিনি বলেছিলেন যে যেহেতু একটি কূটনৈতিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া, সুতরাং এখানে সরাসরি হামলা না করার চাইতে কিভাবে কূটনৈতিক পথে সমাধান করা যায়। আমরা প্রকারান্তরে মেটিসকে দেখতে পাচ্ছি তিনি এখানে একটি অনেকটা দ্বৈত ভূমিকা অবলম্বন করলেন। একদিকে তিনি কূটনৈতিক যে সমাধানের সম্ভাবনার কথাও বললেন, যেমনটি রেক্স টিলারসনের মনোভাব সেটিকেও তিনি সমর্থন করলেন, আবার অন্যদিকে তিনি ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব সেটিও একটি একটি প্রকাশ ঘটালেন, যেমনটি বললেন কূটনৈতিক সমাধানের পাশাপাশি আমাদেরকে অবশ্যই এখানে মোবিলাইজেশন করতে হবে, আমাদের সোলজার সেইলার্স এয়ারম্যান এবং মেরিনস যারা আছে এই মোবিলাইজেশনটা থাকতে হবে, যেন অন্তত পক্ষে কোরিয়াকে এই জিনিসটা বোঝানো যায় যে আমরা কিন্তু সর্বাত্মকভাবে প্রস্তুত আছি, তোমরা যদি কূটনৈতিক পথে যদি সমাধানে আসো খুব ভালো, যদি কূটনৈতিক পথে সমাধানে না আসো তাহলে আমরা আমরা সমন্বিতভাবে তোমাদের উপর হামলা করতেও আমরা কুণ্ঠাবোধ করব না, ঠিক এমনটি আপনি বোঝাতে চাইছেন তিনি।
জি, আমরা এর আগেও যুক্তরাষ্ট্র প্রশাসনের তরফ থেকে সবসময় লক্ষ্য করেছি যে প্রতিটি সরকারই এর আগের ডেমোক্রেটিক দলীয় সরকার হোক বা রিপাবলিকান দলীয় সরকার হোক, উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে এটাকে প্রতিনিবৃত করার চেষ্টা করা হয়েছে, এবং সেজন্যে নিরাপত্তা ব্যবস্থা যা যা প্রয়োজন সেটা করার পাশাপাশি কূটনৈতিক প্রয়াসের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু ঠিক এই রকম কড়া সুরে কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের অথবা আজকে জিম ম্যাটিসের কণ্ঠে যে কড়া সুর প্রতিধ্বনিত হয়েছে এটা এর আগে বড় একটা লক্ষ্য করা যায়নি, তো এটাকে কি আপনি গুরুত্বপূর্ণ শিফট বলে মনে করেন এবং এই শিফটের প্রয়োজন কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনার দৃষ্টিতে মনে হয়?
আমার কাছে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে জিম ম্যাটিসের কথা খুবই কড়াকড়ি মনে হচ্ছে, কিন্তু এটি কিন্তু আসলে একটি মধ্যপন্থী অবস্থান বলা যেতে পারে, কেননা তিনি শক্তি প্রয়োগের কথাও বলেছেন, তিনি বারবার তিনি এটিই বলার চেষ্টা করেছেন যে সমন্বিত শক্তির তুলনায় উত্তর কোরিয়ার শক্তি এখানে খুব বড় কোনো শক্তি না। আবার এখানে আরেকটি বিষয় যেটি কাজ করছে, হয়তো জিম ম্যাটিস এবং মার্কিন প্রশাসন এমন একটি সিদ্ধান্তে হয়তো এসছে বা কিংবা হয়তো চীনের সাথে তাদের সম্পর্ক এমন একটি শিফটের দিকে যাচ্ছে, নতুন একটি শিফটের দিকে। আপনি জানেন কিছুদিন আগে চাইনিজ কমিউনিস্ট পার্টির কংগ্রেস হলো, সেই কংগ্রেসের মাধ্যমে শি জিনপিং নতুন করে নেতা নির্বাচিত হলেন এবং শি জিনপিং এর মতাদর্শ কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে নতুন করে জায়গা করলো। এবং এই সব কিছুর সাথে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন নতুন করে একটি অর্থনৈতিক সহযোগিতার যে সম্পর্ক কিভাবে সৃষ্টি করা যায় সেই দিকে তারা আসছে, এবং অনেকটাই বলা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ থেকে নিজেদেরকে উইথড্র করার মূল কারণটা হচ্ছে চীনের সাথে আরো কিভাবে একটি ক্লোজ অ্যালায়েন্স তৈরি করা যায়, একটি ভালো একটি অর্থনৈতিক সম্পর্ক তৈরি করা যায়। আমি জানি না হয়তো ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কিছু একটি কোন একটি হয়তো মানে কোন একটি সম্পর্কর পথে যাচ্ছেন চীনের সাথে, এবং চীন যদি এই ক্ষেত্রে অনেকটাই যদি যেটা বলা যায় নিউট্রাল পজিশন যদি তারা অবলম্বন করে, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর কোরিয়াকে সহজেই হুমকি দেওয়া সম্ভব। এবং আমরা জানি না সামনে সম্ভবত আগামী 7 বা 8 তারিখে ট্রাম্প চীন ভিজিট করবেন, 2 দিনের সফরে চীন আসবেন, এবং সেই সফরের পরে কিন্তু আমরা মোটামুটি ভাবে একটি ধারণা পাবো যে উত্তর কোরিয়ার ব্যাপারে আসলে চীন কোন অবস্থানে যাচ্ছে। সুতরাং আমরা যদি মনে করি যে ম্যাটিসের যে বক্তব্যটি এমন একটি সময় বক্তব্য আসলো, হয়তো মার্কিন প্রশাসনের মধ্যে একটি ধারণা জন্মেছে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের দিকে যাচ্ছে সম্পর্কটি, সেটিকে উল্লেখ করি বা সেটিকে ধরে নিয়েই হয়তো জি ম্যাটিস এরকম কিছু একটি অবস্থান তার ব্যাখ্যা করলেন। পাশাপাশি আরেকটি বিষয় আছে, ম্যাটিস যেমনটি বললেন তেমনটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যদিও তারা মুখে উচ্চারণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও এখনো সেই রকম সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে। কেননা আপনি হয়তো জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন আইন প্রণেতা একটি নতুন বিল কিন্তু তারা মার্কিন কংগ্রেস এবং সিনেটে তারা উত্থাপন করতে যাচ্ছেন, যে বিলটি হচ্ছে যে যেটির নাম হচ্ছে নো আনকনস্টিটিউশনাল স্ট্রাইক এগেনস্ট নর্থ কোরিয়া অ্যাক্ট অফ 2017, অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ব্যতীত রেখে মার্কিন যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ায় কোনো হামলা করতে যায় তাহলে সেই ক্ষেত্রে সরকারকে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে না। সুতরাং এই বিলটি যদি পাশ হয়ে যায় মার্কিন কংগ্রেস, এবং সেখানে আরো দাবি করা হয়েছে যে 2/3 অফ আমেরিকান তারা হচ্ছে উত্তর কোরিয়ায় হামলার বিরোধী, সুতরাং সেরকম যদি হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু সরাসরি এই ধরনের হুমকি ধামকি খুব একটা কাজে লাগবে না। সুতরাং ম্যাটিস হয়তো বলছেন এই বিষয়টি, কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা কতটুকু শক্তি প্রয়োগের অবস্থা, হ্যাঁ তাদের সক্ষমতা আছে কিন্তু আইনগতভাবে তাদের শক্তি প্রয়োগের অবস্থান কতটুকু সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন সাপেক্ষ।
জি, অর্থাৎ কিনা আপনি বলতে চাইছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা অর্জন থেকে প্রতিনিবৃত্ত করার জন্য যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার সম্পর্কটা বিশেষভাবে প্রণিধানযোগ্য, তাই না?
অবশ্যই।
তো ডক্টর ফরিদুল আলম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।